সংসারে বাহন পৌঁছে যখন জিবরিল বলেন তাকবীর সেখানে পড়লেন নামাজ সব নবী সে থা সুলতানের রাসূলের পিছনে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ বিগত যে সকল অনুষ্ঠান হয়েছে এই প্রোগ্রামে মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, আমরা ধারাবাহিকভাবে মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের বিষয়টিকে এই অল্প সময়ের মেরাজ করেছেন, কিন্তু এর হাকিকত, এর মর্তাবা, এর মর্যাদা, এর হিকমত, এর বর্ণনা পৃথিবীতে কেমন সংগঠিত হয়ে যাবে, কিন্তু এর ফজিলত বর্ণনা করা শেষ হবে না, এর হিকমত বর্ণনা করা শেষ হবে না, এর বিভিন্ন দিক নিয়ে বর্ণনা করা ওলামায়ে কেরাম যতই তাস্কারা করবে ততই নতুন নতুন হিকমত, নতুন নতুন মোজেজা আবির্ভূত হতে থাকবে। আল্লাহ তাআলা দয়া, এটা আল্লাহ তাআলারই আলহামদুলিল্লাহ কুদরতি দয়া যে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজেজা এমন ছিলেন যে মোজেজাতে শুধু এটার কুল কিনারা নেই, শুধু খুঁজে বের করছে আর বের করছে। কেমন পর্যন্ত ওলামায়ে কেরামরা এটাতে অনেক 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 ফজিলত, অনেক হিকমত এবং অনেক ধরনের গুরুত্বপূর্ণ ফজিলত ইনশাল্লাহ খুঁজে আনবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যদি চাই, আমরা তো গত পর্বেই আলহামদুলিল্লাহ এই রাতের ফজিলত সম্পর্কে এবং ইবাদত সম্পর্কে, রিয়াজত সম্পর্কে বর্ণনা করেছি, এত কিছু বর্ণনা হয়েছে, আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে সকল কিছুকে কেন্দ্র করে এই বিষয়টিকে রাখা হয়েছে ইনশাল্লাহ আজ্জাল, কী বিষয়ে তাও বিস্তারিত আমরা বলবো। আসুন আমরা বিষয়ের উপর আলোচনা করার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন, যখন তোমরা রাসূলগণের আলাইহিস সালামের উপর দরুদ পাক পড়ো, তখন আমার উপরও দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমি সমস্ত জাহানের প্রতিপালকের রাসূল। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্য কোন রাসূল, মুসা করিমুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, এমন নবীদের যখন আলোচনা হবে তখন আমরা উদাহরণস্বরূপ ঈসা আলা নবীনা আলাইহিস সালাম, তখন অন্য নবীর ব্যাপারেও দরুদ শরীফ পাঠ হয়ে যায়, আমার নবীর উপরও দরুদ শরীফ পাঠ হয়ে যায়। সুতরাং যখনই অন্য নবীর নাম নিব, আমরা চেষ্টা করব এটাকে এভাবে বলার জন্য, মুসা আলা নবীনা আলাইহি সালাতুসালাম, ঈসা আলা নবীনা আলাইহি সালাতুসালাম, এটা কেন, এটা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম কী বলছেন আবার শুনি। যখন তোমরা রাসূলগণের আলা নবীনা আলাইহি সালাতুসালাম এর উপর দরুদ শরীফ পড়ো, তখন আমার উপরও দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমি সমস্ত জাহানের প্রতিপালকের রাসূল। সুবহানাল্লাহ। সমস্ত জাহান বিশ্ব নবী নয়, সমস্ত বিশ্ব জগতের আল্লাহ তাআলা যতগুলো সৌরজগৎ সৃষ্টি করেছেন, যতগুলো গ্যালাক্সি সৃষ্টি করেছেন, সকল কিছুর, জান্নাতের, জাহান্নামের, দুনিয়ার লামকাম থেকে শুরু করে মকাম পর্যন্ত, আরশে উলা সে আলা যতটুকু মকাম রয়েছে, সকল কিছুর বাদশাহী আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। সেই জন্য আমার রসুল নিজেই বলছেন, নিশ্চয়ই আমি সমস্ত জাহানের প্রতিপালকের রসুল। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমার রসুলের উপর মহব্বত সহকারে একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে সেই বিষয়বস্তুর উপর আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সকলেরই প্রিয় মুখ, চেনা মুখ, আলহামদুলিল্লাহ লিয়াকত ভাই। লিয়াকত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তো আমরা লিয়াকত ভাইয়ের কাছ থেকে আজকের বিষয়ের উপর মাদানী ফুল ইনশাল্লাহ শুনবো এবং তা ফুলদানিতে সাজানোরও চেষ্টা করব, অর্থাৎ মনের ফুলদানিতে আমরা সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমাদের মাঝে উপস্থিত আছেন নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করার জন্য রমজান ভাই। কেমন আছেন রমজান ভাই? মাশাআল্লাহ। আসুন রমজান ভাইয়ের কাছে আমরা যাই আর কালামে পাক শ্রবণ করি ইনশাআল্লাহ।
সল্লি আলা রাসূলিনা সল্লি আলা হাবিবিনা সল্লি আলা মুহাম্মাদিন পুর সল্লি আলা নবিয়িনা সল্লি আলা কারীমিনা সল্লি আলা থাকবে না কেন হৃদয়ে, থাকবে না কেন হৃদয়ে, থাকবে না কেন হৃদয়ে, ভালোবাসা নবীর থাকবে নুরিদয়ে, ভালোবাসা নবীর জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে, ভালোবাসা নবীর থাকবে না কেন যাবো আমি থামোগে কাফেলা সাথীরা, যাবো আমি থামোগে কাফেলা সাথীরা, অনুমতি পেতে দাও আমায়, অনুমতি পেতে দাও আমায়, প্রিয় নবীর থাকবে না কেন হৃদয়ে, ভালোবাসা নবীর জান্নাতে নিয়ে যাবে, ভালোবাসা নবীর দেখিয়েছেন ডেকে মদিনা আমার প্রিয় দেখিয়েছেন ডেকে মদিনা আমায় প্রিয় নবী, দেখিয়েছেন ডেকে মদিনা আমায় প্রিয় নবী, আমিও পাবো শাফাত, আমিও পাবো শাফাত, প্রিয় নবীর থাকবে না কেন হৃদয়ে, আকা থাকবে না কেন হৃদয়ে, ভালোবাসা নবীর দাও না আজে রজনীতে খোদা নবীর দিদার, আজে রজনীতে খোদা নবীর দিদার, দাও না মেরাজ রজনীতে খোদা নবীর দিদার, একবার হলেও আমায় আকা, একবার হলেও আমায় দাও দিদার প্রিয়। একবার হলেও আমায় দিদার প্রিয় নবী থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপর প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপর থাকবে হাশরের মাঠে থাকবে হাশরের মাঠে শীতল ছায়া নবী থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবী
সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সুন্দর কালামে পাক শ্রবণ করেছি আল্লাহ তাআলার দয়া হয়েছে আজকে আল্লাহ তাআলার রহমত হয়েছে যারা এখন মাদানী চ্যানেল দেখছেন এই মুহূর্তে একবার চিন্তা করুন তো কত মানুষ এখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ে আল্লাহ তাআলার ফরমা বরদার হওয়া এর থেকে মেহরুম আর তারা সৌভাগ্যবান যারা এই মুহূর্ত আল্লাহ তাআলার জিকির শুনতেন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের জিকির শুনতে মগ্ন হয়ে আছেন তো আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা সবসময় জিকির ইলাহি ইশকে রসুল নিয়ে নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক নসিব করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তাআলা ছয় দিনে এই দুনিয়া সৃষ্টি করেছেন তো চাইলে মুহূর্তের মধ্যে দুনিয়াটা সৃষ্টি করতে পারতেন তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে এটা বুঝিয়েছেন যে আমরা যখনই কোনো কাজ করব ধৈর্য ধারণ করব এবং কোনো কিছু হওয়ার পিছনে অনেক কিছুই লুকায়িত থাকে এগুলোর সম্পর্কে জানা বোঝা এটা বিস্তারিত ব্যাপার তবে এতটুকুও বুঝি আল্লাহ তাআলা এই কুল কায়নাত যার জন্য সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ভালোবাসায় সৃষ্টি করেছেন আর সেজন্য আল্লাহ তাআলা আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ও মুক্তার বানিয়েছেন সুবহানাল্লাহ আজকের বিষয় এটাই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ও মুক্তার অর্থাৎ সকল জগতের সৃষ্টিকুলের মালিক ও মুক্তার আমার নবী কেন আমার নবী সৃষ্টিকুলের মালিক ও মুক্তার এর অনেক দলিল আলহামদুলিল্লাহ কোরআনে পাকেও আছেন আহাদিস মুবারাকার মধ্যেও আছেন বুজুর্গ দিনরাও এটার অনেক হিকমত বয়ান করেছেন ফজিলত বয়ান করেছেন এর ব্যাপারে বিস্তারিত আলোচনাও করেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ও মুক্তার সেই আখিরুজ্জামান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের শেষ উম্মত আমরা আমাদের জন্য কত সৌভাগ্যের বিষয় আমরা এমন নবীর উম্মত হয়েছি যে নবী সকল নবীরও নবী সকল আম্বিয়ার ইমাম শুধু আম্বিয়ার নয় ফেরেশতাদেরও ইমাম শুধু তাই নয় সুলেমান আলাইহিস সালাম বাদশাহী করেছিলেন পৃথিবীতে একেবারে পিঁপড়া থেকে শুরু করে বাতাস তরু লতা সকলের উপরে তিনি বাদশাহী রাজত্ব করেছেন আর আমার রসুল রসুল মুখলিস সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো বিশ্ব ব্রহ্মণ্ডলের মালিক ও মুক্তার বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আসুন এই বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আমরা আমাদের আজকে লিয়াকত ভাইয়ের কাছ থেকে শ্রবণ করব চলুন তাহলে লিয়াকত ভাই আমাদেরকে আজকে কী মাদানী ফুল পেশ করছেন তারপর আমরা ইনশাআল্লাহ ঘর ফিকর করি এবং তারপরও আমল করার এবং তা নিজের জীবনে বাস্তবায়ন করার সে নিয়ত করি ইনশাআল্লাহ জি লিয়াকত ভাই
বিসমিল্লাহির রহমানির রহিম আজকে মিরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের শেষ পর্ব
জি
শেষ এপিসোড আল্লাহ করিম আমাদের সবাইকে এই পুরো অনুষ্ঠানে আমরা যা কিছু বয়ান করেছি যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক
আমিন
আসলে মিরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুজেজা নবী পাকের যা আকল হয়রান হয়ে যায়, যা চিন্তা করলে বড় বড় চিন্তাবিদরা পর্যন্ত বিকুল হয়ে যায় যে কেমন সফর ছিল সেটি। অনেক ওলামায়ে কেরাম বলেন যে মিরাজে মুস্তাফা, মিরাজের সফর এত শর্ট টাইমে হয়েছে না মিরাজ ভাই? দেখেন, আমরা তো পুরো অনুষ্ঠানেই শুনেছি সফর কীরকম হয়েছে, মসজিদুল হারাম থেকে একেবারে লামকান পর্যন্ত কীভাবে সফর হয়েছে। আর এটা অনেক বড় সফর, এটা মানে শুধু এক জায়গা থেকে আরেক জায়গা না, এটা লম্বা দীর্ঘ সফর।
এটা তখনকার জায়গা থেকে উদাহরণ দিয়ে বুঝেছি না, যে সফরে গিয়েছেন মানে বিশ্বের মধ্যে, সেটাও যেতে এক মাস লাগে, আসতো এক মাস লাগে
অবশ্যই
মসজিদুল আকসা মক্কা শরীফ থেকে।
তো দেখেন, ওলামায়ে কেরাম বলেন যেমন আমরা এখন শীতকালে যখন আমরা বিছানা থেকে ঘুমিয়ে উঠি, তখন আমাদের উঠার পরে একটু বেড যেটা আছে,
যেখানে
লেপ আছে, যেখানে আমরা শুই, সেটা একটু গরম থাকে না আমাদের গায়ের কারণে, আমাদের শরীরের কারণে। তো বলা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর এমন সফর হয়েছে না, যে সফর করে চলে এসেছে, এরপরও দেখা যাচ্ছে সেই বেডটা এখনও গরম অবস্থায়।
আল্লাহু আকবার।
বলা হচ্ছে, ওলামায়ে কেরাম খুব সুন্দর বলেছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সফর এমন হয়েছিল যে নবী পাকের দরজার কড়া নড়ছিল, তো নড়ছিল, আসার পরও সেই কড়া নড়ছিল।
আল্লাহ!
তাহলে দেখুন, এটা হয়তোবা আমাদের আকলে আসবে না যে এত বড় সফর হয়েছে, এরপরও এখানেও এই এই অবস্থাগুলো বিরাজমান। আসলে যে মিরাজের সফর নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে বড় বড় চিন্তাবিদরা পর্যন্ত হয়রান হয়ে যাবে। আপনি যেটা বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোজাহানের মালিক ও মুক্তার বানানো হয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা বেহাদ মহব্বত করেন।
আল্লাহ!
সকল নবী রসুল মখলুক যাই বলেন না কেন, সবার চেয়ে ঊর্ধ্বে আমার আল্লাহ পাক আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন। এই জন্যই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফজিলত, সবচেয়ে বড় যে ফজিলত, সবচেয়ে মহান যে ফজিলত, সেটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে, আর সেটা হচ্ছে দিদার ইলাহ।
আল্লাহ!
দেখুন, দুনিয়ার মধ্যে সমস্ত আম্বিয়া বলেন, সমস্ত রসুল বলেন, সমস্ত নবী বলেন, এনাদেরকেও কিছু না কিছু দান করা হয়েছে, কিন্তু সবচেয়ে মহান যে বিষয় সেটা হচ্ছে দিদার ইলাহি, যা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ পায়নি। বলা হচ্ছে নবী পাক আলাইহি সালাতু ওয়াসাল্লামের মিরাজ 34 বার হয়েছে, 34 times। একবার হয়েছে সরশরীরে, যেটা আমরা 27 রজব আলোচনা করে থাকি, 27 রাত, বাকিগুলো হয়েছে স্বপ্নযোগে রুহানিভাবে। তো যেটা বলছিলাম যে বিশ্ব জগতের মালিক ও মুক্তার কেন বলা হয়েছে ওনাকে, বলা হচ্ছে যখন আমার মুসা কলিমুল্লাহ আলা নবীনা আলিহি সালাতু সালাম আমার আল্লাহ পাককে দেখার ইচ্ছা পোষণ করলেন, তখন আমার মুসা কলিমুল্লাহ আলা নবীনা আলিহি সালাতু সালাম আমার আল্লাহ পাককে আরজ করলেন, হে আমার রব, তোমার দিদার করা।
আল্লাহ!
তখন আমার আল্লাহ পাক ইরশাদ করলেন, তুমি কখনো আমাকে দেখতে পাবে না।
আল্লাহ!
কিন্তু যখন মাহবুব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আসলো, তখন খুদ আমার আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন যে যাও আমার মাহবুবকে নিয়ে আসো, আমি এবং আমার মাহবুব একান্তে দিদারের ব্যবস্থা করব।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
তাহলে এখান থেকে, অর্থাৎ এই পুরো এপিসোড বলেন বা এই সফর বলেন, এখান থেকেই বোঝা যায় যে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বিশ্ব বিশ্বজগতের মালিক ও মুখতার। কেননা আপনি দেখেন, অনেক আম্বিয়া দুনিয়াতে থাকা অবস্থায় ওনারা জান্নাত জাহান্নাম দেখেছেন, অনেক আম্বিয়া দিদার না হলো কালাম করেছেন, অনেক আম্বিয়া অনেক ধরনের বিষয় আসমানে, যেমন ঈসা আলাইহিসসালাম আসমানে আছেন, হ্যাঁ এরকম অনেক নবী জান্নাতে আছেন। তো এক একজনকে এক একটা দেয়া হয়েছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পুরো সফরের মধ্যেই সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। দিদার ইলাহি বলেন, জান্নাত জাহান্নাম বলেন, আসমানের সফর বলেন, সব কিছুই আমার মালিক, আমার রব তাআলা, আমার মাহবুব করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এছাড়া আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলছেন যে আমার আল্লাহ তাআলা আমাকে সমস্ত ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিয়েছেন।
আল্লাহ!
এটা সূরা কাউসারের আয়াত নম্বর 1। অর্থাৎ হে মাহবুব, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আমার নবীর ইরশাদ করেন, আমি ঘুমন্ত ছিলাম, এ অবস্থায় পৃথিবীর সমস্ত ধন সম্পদের চাবি নেওয়া হয়েছিল এবং আমার উভয় হাতে দেয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আল্লাহ পাকের ধনভাণ্ডারের মালিক।
আল্লাহ,
তাহলে বোঝা গেল যে আমরা যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চাই, এটা এখানেরই দলিল যে যদিও বা রব তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু সবকিছুর মালিক বানিয়ে রেখেছেন আমার
রাসূল,
রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই তো আমার রাসূলে পাক বলেছেন না, আমার রব হচ্ছে দাতা, আমি হচ্ছি বন্টনকারী, আমি হচ্ছি দেনেওয়ালা। তো এই জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমরা রব তাআলার সমস্ত দয়া, সমস্ত এহসান এগুলো ভোগ করে থাকি। কেনই হবে না?
জি
মিরাজ ভাই,
জি
বলা হচ্ছে, আপনি যেটা বলেছেন যে আমার আল্লাহ তাআলা ছয় দিনে দুনিয়াকে বানিয়েছেন,
জি
তো আমার আল্লাহ তাআলা চাইলে তো মুহূর্তের মধ্যে বানাতে
পারতেন,
কুল মুল্লাফায় এখন বলে যাচ্ছে সবকিছু হয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যেও হিকমত আছে। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ধনভাণ্ডারের মালিক বানানোর পেছনেও কিন্তু হিকমত
আছে।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে রাসূলে পাক না হলে পুরো দুনিয়াই হতো না। এছাড়া রাসূলে পাক যে সমস্ত কিছুর মালিক ও মুখতার, এটা যখন মিরাজের সফর হয়েছে, জান্নাতের পরিভ্রমণ হয়েছে, পরিদর্শন হয়েছে, তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে জান্নাতের প্রত্যেকটি পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা ছিল। তাহলে এখান থেকে আমরা পুরো সফর থেকে আমরা তো আরও শুনবো যে অন্য কিভাবে আমার রাসূলে পাক মালিক ও মুখতার, কিন্তু সফরে মিরাজ যদি আমরা দেখি, এখান থেকে আমরা বুঝতে পারি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পুরো বিশ্বজাহানের মালিক ও মুখতার।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কত সুন্দর করে আমরা এই ঘটনাটি শুনেছি যে আমাদেরকে লিয়াকত ভাই খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা চাইলে কি না পারে? আল্লাহ তাআলার প্রিয় হাবিব যে দুনিয়ার বাদশাহ এবং আল্লাহ তাআলা মহব্বত করে, এটার একটাই উপমা যদি আমরা দিই, এটাই আমাদের জন্য অনেক কাফি আশিকের রসুলের জন্য। তারপরও আশিকের রসুল শুধু ইশকেই কুস্তে থাকে। আল্লাহ তাআলা নিজে বলেন, আমি আমার রসুলের উপর দর্শী পাঠ করতেছি। আল্লাহ তাআলা আর কোনো ইবাদত করেন না, এগুলোর থেকে পবিত্র, সকল কিছু থেকে পবিত্র। তাহলে দেখেন কেমন মহব্বত করেন আমার রসুলকে, আর কেমন মহব্বতকারী আমার রসুল। তাহলে আমাদেরকে কেমন মহব্বত করতে হবে? সেজন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহব্বতের ব্যাপারে কখনো কৃপণতা, কার্পণতা, কপটতা, এগুলো অন্তর রাখা একেবারে আমাদের জন্য, আশিকের রসুলের জন্য শোভা পায় না। তো আমরা এখান থেকে বাঁচার চেষ্টা করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে কী করেন, হেফাজত করেন। প্রিয় ইসলামীরা, সবাই চাইলে আশিকের রসুল হতে পারে না। নামকা ওয়াস্তা আশিকের রসুল কোনো মাইনেই রাখে না, কোনো কাজে আসে না। আমি যদি ইশকের রসুল দাবি করি, তাহলে আমাকে আমার রসুলের ভালোবাসাও দেখাতে হবে, কারণ দুনিয়ার ভালোবাসে পড়ে আমরা কত কিছুই করে ফেলি। আমার রসুলের ভালোবাসা এমন হতে হবে যেন ইশকটা, যেমন আপনি একটি চুলাই ডেক্সিতে পানি বসালেন, এটা যখন বয়েল হতে থাকে, এটা ফুটতে ফুটতে একসময় দেখা যায় পানিগুলো বাহিরে পড়তে থাকে। তো আপনারা সবাই দেখেন যে যখন দুধ গরম দেওয়া হয়, তখন দেখবেন এটা যখন বয়েল হতে থাকে, একসময় এটা উপরে চলে আসে। ঠিক ইশকের রসুলের ভালোবাসাটাও অন্তর থেকে ফুটে উঠে শরীরের মধ্যে প্রকাশ পেতে হবে। আশিকের রসুলদের তো এমন উচিত যে চিন্তা করা, যেমন এই পাগড়ি মোবারক আমরা পড়েছি না, এটা আমার রসুলের দায়মি সুন্নত, এটাকে পাগড়ি না মনে করে এটাকে চামড়া মনে করা উচিত আশিকের রসুলের। যে এই পাগড়িটা আমি খুলে ফেললাম, তো আমার মাথার চামড়াই আমি খুলে ফেললাম। এভাবে ইশক অন্তরে রেখেই এ সকল সুন্নতের উপর ভালোবাসা স্থাপন করাই কে বলা হয় আশিকের রসুল। নামকা ওয়াস্তা আশিকের রসুল। প্রিয় ইসলামী বেরা, আমার রসুল যদি আমাকে ইনকার করে দেয়, তখন কি হবে? যে তুমি তো কালকে আমাদের দিন আল্লাহ তাআলা নামাজিকে ডাকবে, বলবে হে তুমি তুমি কেন নামাজ পড়েছ? বলবে যে আল্লাহ আপনাকে রাজি করার জন্য। বলবে আল্লাহ বলবেন তুমি মিথ্যুক, মিথ্যা বলেছ, তোমাকে সবাই নামাজই বলুক, সেজন্য তুমি নামাজ পড়েছ, তোমার নামাজ তোমাকে দিয়ে ফেরত দেওয়া হলো, জাহান্নামে ফেরেশতা নিয়ে যাবে। কারিকে ডাকবে, তুমি কেন কারি কোরআন পড়েছ এভাবে টেনে টেনে? বলে এ আল্লাহ আপনাকে খুশি করার জন্য। বলে মিথ্যুক, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য সুরালো কণ্ঠে পড়েছ সবাই তোমাকে বাবা করুক, তোমার সে প্রতিদান দুনিয়াতে তুমি পেয়ে গিয়েছ, এখন তোমার স্থান জাহান্নামে। এভাবে হাফিজকে ডাকা হবে, এক একজনকে ডাকা হবে। তো যেদিন কালকে আমাদের দিন যদি আশিকের রসুলকেও ডাকা হয়, এই তুমি যে সুন্নতের উপর চলেছ বা নিজেকে আশিকের রসুল দাবি করেছো, তোমার মধ্যে আশিকের রসুলের কি ইশক আছে বলো। তখন যদি আমরা কোনো কিছুই দিতে না পারি, অথবা আমরা যারা ইশকের রসুল নিয়ে চলছি বলছি এগুলো যদি আমাদের জন্য লৌকিকতা হয়ে যায়, তো প্লিজ লিভার করতে হবে, বাঁচতেও হবে। বাস এটার জন্য দাওয়াত ইসলামের আলা মহল, যে মহলটা আমাদেরকে আলহামদুলিল্লাহ আমিরা রসুল দান করেছেন, এই মহলের মধ্যে চলে আসুন, তাকে সংশোধন করার জন্য মন মানসিকতা তৈরি করে দিবেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল। প্রতিটা মুহূর্তে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ সংশোধন হওয়ারও সেই মন মানসিকতা আমরা পেয়ে যাব। জি
জি, যার কদমের মধ্যে যদি আমরা নিজের সব কিছুকে লুটিয়ে দেই, ইনশাআল্লাহুল করিম নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইখতিয়ারও আছে জাহান্নামীকে জান্নাতি করা।
আল্লাহ,
এটা আমার নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। আমার নবিয়ে পাকের দয়ার নজর যদি কার উপর হয়ে যায়, সে বিন্দু মাত্র যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যদি কিয়ামতের দিন দণ্ডায়মান হয়, সেও কিন্তু কাল কিয়ামতের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে জান্নাতে চলে যাবে।
দেখুন,
এই মেরাজ সফরের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোহফা দেওয়া হয়েছিল, উপহার দেওয়া হয়েছিল 50 ওয়াক্ত নামাজ, আর সেটা কমতে 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 5 ওয়াক্ত নামাজে চলে
এসেছে।
কিন্তু দেখুন, এই 5 ওয়াক্ত নামাজ এটা আমাদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে, পড়তেই হবে। প্রত্যেক বালেগ মুসলমান নর নারীর উপর 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। শরীয় হুকুম ছাড়া বা শরীয় ওজুর ছাড়া যদি কেউ এগুলো তরক করে তাহলে গুনাহগার হবে। কিন্তু দেখুন, নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ইখতিয়ার, যে নবিয়ে পাক যদি চান কারো এই 5 ওয়াক্ত কেউ মওকুফ করে দিতে পারেন, কেউ না পড়লেও নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগুলোকে মিটিয়ে দিতে পারেন। একবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক অমুসলিম এসেছিল।
জি,
সে অমুসলিম এসে বলতে লাগলো যে আমি আপনার উপর ঈমান আনবো, কিন্তু আমার সাফ কথা, আমার কথা হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আমি 2 ওয়াক্তই পড়বো।
আচ্ছা,
বলো ঠিক আছে, তোমাকে 5 ওয়াক্ত পড়তে হবে না, তুমি ঈমান গ্রহণ করো, তুমি 2 ওয়াক্ত নামাজ পড়ি।
আল্লাহ,
তাহলে দেখুন এটা শরীয়তের বিধান, 5 ওয়াক্ত নামাজ পড়া। কিন্তু আমার নবী পাক চাইলে শরীয়ত কারো জন্য লাঘব করে দিতে পারে, কারো উপর আবার
এটা হকুল্লাহ।
জি, এটা আল্লাহ তাআলার হক, কিন্তু নবী পাকের তত্ত্বাবধানে, নবী পাকের অধীনে, নবী পাক চাইলে সেটাকেও কমিয়ে দিতে পারে।
এখানে এটাও শেয়ার করে নি যে উমরি কাজা যাদের আছে তাদের এটা কখনো মাফ হবে না।
না, এখানে তো একটা বিষয় হচ্ছে, দেখুন সেটা ছিল সেই ব্যক্তির জন্য জায়েজ,
এটাই খাস বোঝানোর জন্য।
হ্যাঁ, সেই ব্যক্তির জন্য খাস ছিল। এখন যদি কেউ যদি বলে যে না আমি নিজ থেকে এটা পড়বো, আমার নবী পাক সুপারিশ করবেন, নবী পাক মাফ করিয়ে দিবেন, বা নবী পাক রব তাআলার দরবারে আমার জন্য দোয়া করবেন, তাহলে হয়ে যাবে না। ওই ব্যক্তি ওই যুগে নবী পাকের সান্নিধ্য পেয়েছে এবং নবী পাক থেকে ক্ষমা করাতে পেরেছেন, মওকুফ করাতে পেরেছেন, এই জন্য তার জন্য সেটা খাস হয়েছে। এখন কেউ যদি এসে বলে ভাই আমিও পড়বো না, তাহলে আমিও সুপারিশ পেয়ে যাবো, আমিও নবী পাকের, যদি এরকম ধারণা থাকে তাহলে সেটা ভুল হবে। আরেকটা ইখতিয়ারাত, ক্ষমতার ব্যাপারে যদি আমরা দেখি, আমাদের উপরও প্রত্যেক মুসলমান নর নারীর উপরে রোজা ফরজ।
জি,
এখন রোজা যদি কোনো কারণে, রোজার ভঙ্গের অনেক কারণ আছে, রোজা ভঙ্গ যদি ইচ্ছাকৃতভাবে আমরা করে ফেলি, সেটাও কিন্তু আদায় করে দিতে হবে, তওবা করতে হবে। যেহেতু প্রত্যেক মুসলমান নর নারীর উপর রমজানের রোজা, 30টি রোজা পালন করা ফরজ। তো একবার এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো এবং সে হাওমাও করতে লাগলো এবং অনেক মানে রাসূল পাকের দরবারে আহাজারি রোনাজারি করতে লাগলো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে? বলতে লাগলো যে আমি তো ধ্বংস হয়ে যাব। বললো কি হয়েছে? বললো আমি এই রমজানের সময় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি। তো বললো আচ্ছা ঠিক আছে, যখন মিলিত হয়ে গেছো এখন তো তোমার এটার কাফফার আদায় করতে হবে, বা এটার তো একটা সুরত আছে। বলল তুমি একজন গোলাম আজাদ করতে পারবে? বললো না, আমি তো গোলাম আজাদ করতে পারবো না,
সে সামর্থ্য নেই।
সে সামর্থ্য নেই। বললো ঠিক আছে, তাহলে 2 মাস টানা রোজা রাখতে পারবে? বলছো তাও পারবো না। বললো ঠিক আছে, 60 জন মিসকিনকে খাওয়াইতে পারবে? বললো না, তাও পারবো না। তো এর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেউ খেজুর আনলো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে লাগলো, নাও এই খেজুরগুলো নিয়ে দান করে দাও।
আল্লাহ।
তো বলল, এগুলো কি আমার চাইতো বেশি কোনো অভাবীকে দান করতে হবে? কেননা মদিনাতুল মুনাওয়ারায় তো আমার চেয়ে অভাবী কেউ।
আল্লাহু আকবার।
বলল ঠিক আছে, যেহেতু তোমার চেয়ে অভাবী কেউ না, এগুলো তুমিই খেয়ে নাও।
সুবহানাল্লাহ।
তো সে তুমি এবং তোমার পরিবারকে নিয়ে এগুলো তুমিই খেয়ে নাও। তো সে কি করলো, তার পরিবারকে নিয়ে সেই খেজুরগুলো খেয়ে ফেললো। নবী পাক বলতে লাগলো, যাও তোমার কাফফারা আদায় হয়ে গেছে।
আল্লাহু আকবার।
দেখুন, সেই ব্যক্তির গুনাহ, সেই ব্যক্তির কাফওয়ারা 60 জন মিসকিনকে খাওয়ানো দরকার, কিন্তু নবী পাকের এখতিয়ারাতের মধ্যে ছিল, ক্ষমতার মধ্যে এটা ছিল যে তার দান তাকে খাওয়াই দিয়ে তার কাফওয়ারা আদায় করিয়ে দিয়েছে।
আল্লাহু আকবার,
এটা হচ্ছে নবী পাকের শান।
আল্লাহ আল্লাহর জন্য তো সেজন্য বলে, দুনিয়া তো শান শকতের সম্পর্কে আমরা শুনতেছি, আখিরাত তো ইনশাআল্লাহ হাশরের ময়দানে মহাশার যখন কায়েম হবে তখন দেখব। সেজন্য তো আল্লাহ হযরত বলছে, দেখিনি হে হাশরে মে ইজ্জত রসুল আল্লাহ কি, তাদেরকে ইনশাল্লাহ সকলকে হাশরের ময়দানে দিন ইজ্জতটা দেখানো হবে ইনশাল্লাহ। আরও অনেক আমার রসুলসাল্লাহ ইসলামের বাদশাহীর প্রমাণ পাবে যে আলহামদুলিল্লাহ, গাছে বলুন প্রাণী বলুন, ইনশাল্লাহ আমরা লেখকদের কাছ থেকে অবশ্যই শুনবো। মাদানী চ্যানেলের মধ্যে অনেকে আমাদেরকে স্মরণ করেছেন ইনশাল্লাহ, তাদের কলকে আমরা অন্তর্ভুক্ত করবো, কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ ভালো লাগছে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে মাদানী চ্যানেল দেখার এবং তার উপর আমল করার এবং অপরকেও দেখানোর উৎসাহ প্রদান করার তৌফিক নসিব করুক, আমিন। জি পরবর্তী কল। আচ্ছা মাশাআল্লাহ, গজল শুনতে চাই ইসরাত জাহান মায়েশা, জি পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম সোহেল মুন্সি, আমি বলছি নেত্রকোনা থেকে, আমি এই চ্যানেলটা এখন শুনতেছি, ভালো লাগছে।
আচ্ছা মাশাআল্লাহ, চ্যানেল সুন্দর, ভালো লাগতেছে, চ্যানেলের কথাগুলোর উপরও আমল করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আজ্জাবাজাল, নিজের জীবনকেও পরিবর্তন করুন। জি পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ রাজ, দিনাজপুর। আমি ওখানটা দেখতে খুব ভালো লাগতেছে, পাঁচ চ্যানেল আমি নিয়মিত দেখি, মানকাবার শুনতে চাইছিলাম, বোধ করি আশীর্বাদ।
মাশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জাবাজাল, আমার আমিরা সুন্নতের জন্যই তো সকল কিসমত আমাদের আজকে চমকাচ্ছে আলহামদুলিল্লাহ। কোন একটা উসিলা তো লাগে, ওবাতগু ইলাহিল উসিলা, তো আল্লাহ তাআলা উসিলা তালাশ করতে বলেছেন কারণ নিজেকে পরিবর্তন করার জন্য। তো আলহামদুলিল্লাহ একজন মার্দে মুজাদ্দিদ যে আমির আহলে সুন্নত মাশাআল্লাহ, আজকে লাখো নয় করোড়ো মুসলমানের আলহামদুলিল্লাহ ইমানকে হেফাজত করার জন্য যিনি দায়িত্ব নিয়েছেন কাজ করছেন আলহামদুলিল্লাহ, এবং বেনামাজিদেরকে নামাজি আলহামদুলিল্লাহ, বে আখলাকদেরকে আখলাকদার বানাচ্ছেন আলহামদুলিল্লাহ। দেখতেছেন তো তিন দিনে সুন্তবারা ইজিতিমার যে একটি প্রচার প্রসারণা চলছেন, এটাও আমার আমির হোসেনের সৎকাই। তো ইনশাআল্লাহ যত দিন গড়াচ্ছে সময় সন্নিকটে আসছে ইনশাআল্লাহ জওয়াজাল, এই প্রোগ্রামের পর থেকে ইনশাআল্লাহ তিন দিনে সুন্তবারা ইজিতিমার আরও ধুমধাম করে ইনশাআল্লাহ জওয়াজাল সকল কিছু ব্যস্ততা আরও আপনাদের সামনে প্রকাশ পাবে। আমি এখনও এই কথার উঠেছে যখন সেজন্য আমি কথাগুলো বলছি, মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা লাইভ টেলিকাস্ট দেখবেন, সাথে যারা তিন দিনের সুন্নতবারা ইজিতিমার দাওয়াত পৌঁছে গিয়েছে বা শুনে নিয়েছেন যে হজ ক্যাম্প সংলগ্ন আপনার আশেন সিটি ঢাকায় যারা এই নামটি শুনে ফেলেছেন ইনশাআল্লাহ, আমি বলবো তিন দিনের সুন্নতবারা ইজিতিমার জন্য আপনিও আপনার বিছানা গুছিয়ে ইনশাআল্লাহ চলে আসুন। বুধ বৃহস্পতি শুক্র জুমার দিন তো আলহামদুলিল্লাহ কি বলবো বাহার, যারা গিয়েছেন তারাই বলতে পারেন, আর যারা এখনই জান নাই আসুন সেই ইবাদতের স্বাদ নেওয়ার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান। যে পরবর্তী কল শুনিয়ে দিন। আচ্ছা
মাশাআল্লাহ,
জি নাচ শুনতে চাই, রমজান বেশ কাছে অনেকগুলো ফরমাইশ এসেছেন, তো আসুন আমরাও আর দেরি না করি, আমরাও কালামে পাকের দিকে যাই, আমরা ইনশাআল্লাহ মানকাবাদ যদি সম্ভব হয় একটা মানকাবাদ শুনেন ইনশাআল্লাহ।
পেয়েছি আমি ইজ্জত আতারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আতারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আতারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত, আপন করেছে পেয়েছি আমি ইজ্জত তারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত তারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত তারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত তারের বদৌলত, তার কি দিয়েছে তার কি দিয়েছে তার কি দিয়েছে তার কি দিয়েছে, আপন করেছে আমায় বুকে লাগালো আমায়, যা কিছু আছে আমার আত্মার বদৌলত, মুনিব আমার আত্মার নড়চড় হবে না আমার, খুব সুন্দর আমার নিসবাত আত্মার বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্মার বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মার বদৌলত, দিওয়ানা বানাও মওলা, সব দুঃখ মুছে দাও মওলা, পূর্ণ হোক আমার হাজার আত্মার বদৌলত, দিওয়ানা বানাও মওলা, সব দুঃখ মুছে দাও মওলা, পূর্ণ হোক আমার হাজার আত্মার বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্মার বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মার বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্মার বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মার বদৌলত।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে আমাদেরকে তরবিয়ত দিয়ে আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ নয়, ভারত নয়, ইউকে নয়, ইউরোপ নয়, আলহামদুলিল্লাহ প্রতিটি আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান, দাওয়াত ইসলামীর বাহার আপনি দেখতে পাবেন, নিজের চোখে দেখতে পাবেন আলহামদুলিল্লাহ। এটা আমির আহলে সুন্নতের ইখলাসের বদলত এবং আমির আহলে সুন্নতের ইবাদত রিয়াজত ইশকে রসুলের বদলতে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মহান শান ও শকত দান করেছেন। দেখুন, আমির আহলে সুন্নত তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতের শান ও শকতকে কেমনভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন না? তো আমার রসুল রসুল মুকরম সাল্লাল্লাহু তাআলা ইসলাম যখন যা চান তাই সম্ভব হয় এবং যখন যেটা ফরমান সেটাই হয়ে যায়। কী বলেন লিয়াকত ভাই?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ইখতিয়ারাত দেয়া হয়েছে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিদায় হজের সময় ভাষণ দিচ্ছিলেন তখন নবী পাক, আচ্ছা যখন আমার আল্লাহ তাআলা বান্দাদের উপর হজ ফরজ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় হজ ফরজ হওয়ার ঘোষণা দিচ্ছিলেন, তখন লোকেরা জিজ্ঞেস করলো যে, এক সাহাবি জিজ্ঞেস করলো যে যে হজ এটা প্রতি বছরই কি ফরজ? ওই সাহাবি তিনবার জিজ্ঞেস করলো। তখন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যদি আমি হ্যাঁ বলে দিতাম তাহলে প্রতি বছরই উম্মতের জন্য হজটা ফরজ।
আল্লাহ,
তাহলে দেখুন এখানের মধ্যেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা কেমন, যে নবী পাক যদি কোনো কিছুকে হ্যাঁ বলে দেন সেটা শরীয়তের বিধান হিসেবে গণ্য হয়ে যেত।
আচ্ছা,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমি আমার উম্মতের কষ্ট হবে এটা চিন্তা না করতাম বা আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি এটা চাইতাম যে যেভাবে আমি অজুকে ফরজ করে দিয়েছি সেভাবে মিসওয়াককেও ফরজ করে দিতাম।
আচ্ছা,
তাহলে দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা আসলে অনেক বেশি। আর সবচেয়ে বড় ক্ষমতা তো আমরা এখনও দুনিয়ার মধ্যে কি দেখেছি, আমরা কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা দেখব যখন কিয়ামতের দিন কায়েম হবে। আচ্ছা, কিয়ামতের আগে তো কবর হবে, আমরা সবাই জানি যে কবরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলওয়া আমরা দেখব, দিদার আমরা পাব। এবং প্রত্যেক মুসলমানকে কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হয়, যেখানের মধ্যে সর্বশেষ প্রশ্নটি হচ্ছে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, বা এই ব্যক্তি সম্পর্কে তোমার জ্ঞান কি, তোমার ইলম কি, তুমি কি জানো, কি পরিচয় এই ব্যক্তির। তো যারা আশিকের রসুল নবী পাকের আনুগত্যকারী তারা তো কবরের মধ্যে চিনে যাবে। আর যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত পথকে অনুসরণ করেনি বা যাদের মধ্যে সুন্নাতে মুস্তাফা খুঁজে পাওয়া যাবে না, তারা কবরের মধ্যেও নবিয়ে পাককে চিনবে না, নবিয়ে পাকও তাদেরকে চিনবে না। নবিয়ে পাকও বলবে যে এ তো আমার উম্মত নয়। চিন্তা করুন প্রিয় ইসলামী ভাইরা এবং মিরাজ ভাই, যারা দুনিয়াতে থাকা অবস্থায় নবীর সুন্নাত দাড়িকে গ্রহণ করতে ইচ্ছা পোষণ করছে না, যারা দুনিয়াতে থাকা অবস্থায় নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মোবারকা সাদা সিধা কাপড়কে গ্রহণ করতে ইচ্ছা পোষণ করতো না, যারা দুনিয়াতে থাকা অবস্থায় নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি শরীফ পরিধান করাকে ইচ্ছা পোষণ করতো না, কবরের মধ্যে কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোলাম হিসেবে আখ্যায়িত করবে, তাকে কিভাবে আশিকের রসুল হিসেবে আখ্যায়িত করবে? আশিকের রসুল তো সেই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম তো সেই যে দুনিয়াতে থাকা অবস্থায় নবী পাকের সুন্নাতকে নিজের প্রায়োরিটির মধ্যে সবার উপরে রাখবে, টপ অফ দ্য লিস্টে রাখবে। তো কবরের মধ্যেও নবী পাকের এই ইখতিয়ারাত আছে, এই ক্ষমতা আছে যে নবী পাক যদি কারোর জন্য সুপারিশ করে দেয় তাহলে কবরের মধ্যেও সে সুখে শান্তিতে জান্নাতের মধ্যে অবস্থান।
আল্লাহু
আকবার। এই জন্য আমাদের উচিত নবী পাক তো শাফাত বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আপন শাফাত দ্বারা আমাদেরকে ধন্য করবেন। এছাড়া দরুদে পাক, আমার নবী পাক শিখিয়ে দিয়েছেন যে কোন কোন দরুদ পড়লে ওনার শাফাত নসিব হবে, কিন্তু আমরা যদি সেগুলোকে গ্রহণ না করি তাহলে শাফাত আমাদের দ্বারা মিলবে না, শাফাত আমরা নসিব হবে না। তো বলা হচ্ছে কিয়ামতের দিন যখন আসবে লোকেরা সবাই একত্রিত হবে, একত্রিত হয়ে সবাই, যেহেতু আমাদের আদি পিতা হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম, সবাই যাবে আদম আলাইহিসসালামের দিকে, বলবে যে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যাতে আমাদের ক্ষমা হয়ে যায়, আমাদের মাগফিরাত হয়ে যায়, আমাদের শাফাত করুন, আমাদের জন্য সুপারিশ করুন। তখন হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতুসসালাম বলবেন এটা আমার কাজ নয়, তোমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার খলিল, খলিলুল্লাহ ওনাকে বলা হয়, ওনার কাছে যাও, ওনার কাছে আবেদন করো। সবাই যাবে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যখন যাবে তখন ইব্রাহিম আলাইহিস সালামও একই কথা বলবে যে এই কাজটি আমার নয়, তোমরা সবাই মুসা কলিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতুসসালামের দিকে যাও, কেননা উনি হচ্ছেন কলিমুল্লাহ, আল্লাহ পাকের সাথে কথোপকথনকারী, ওনার কাছে যাও। তখন মুসা কলিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতুসসালাম বলবে যে এই কাজটি আমার নয়, তোমরা সবাই ঈসা রুহুল্লাহ, যাকে রুহুল্লাহ বলা হয়েছে, ওনার কাছে যাও। সবাই ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতুসসালামের কাছে যাবে। তো উনি বলবেন যে এই কাজটি আমার নয়, তোমরা সবাই জনাবে মুস্তাফা আহমদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাও, উনি তোমাদের সুপারিশ করবে। এরপর সবাই রসুলে পাকের দিকে আসবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানাবে। প্রথমত আল্লাহ পাকের দরবারে অনুমতি চাইবে যে হে আমার আল্লাহ আমাকে অনুমতি দিন। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি প্রদান করা হবে এবং আল্লাহ তাআলা আমার অন্তরে, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এমন হামদ প্রশংসা প্রদান করবে যে এখনও দুনিয়ার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়নি, অর্থাৎ কী দ্বারা উনি হামদ করবেন সেটা কিয়ামতের দিনই নবী পাককে দান করা হবে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হামদগুলো দ্বারা আল্লাহর প্রশংসা করবেন এবং আল্লাহ তাআলার সামনে সিজদানত হয়ে এটা বলবেন যে সিজদাই অবনত হয়ে যাবেন, তখন আমার আল্লাহ তাআলা বলবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে আপনার মাথা উঠিয়ে নিন, বলুন কি বলার আছে, আপনার কথা আজকে শোনা হবে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করবেন হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। তখন বলা হবে যান আপনার উম্মতদের মধ্যে ওই সকল ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে দিন যাদের অন্তরে জবের পরিমাণও ঈমান রয়েছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তাদেরকে বের করে আনবে, অতঃপর আবার দিবে আবার আমানা বিয়ে পাক সাল্লাম হামদ করবেন, আল্লাহ তালার প্রশংসা করবেন, আবারও আল্লাহ তালার সামনে সিজদায় অবনত হবেন, আবার আল্লাহ পাক বলতে থাকবেন যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মাথা উঠিয়ে নিন, আপনি চান, আপনি বলুন কি চাইবেন, কি বলবেন, আজকে আপনার ফরিয়াদ শোনা হবে। তখন নবী পাক আরজ করবেন, হে আমার আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। তখন আল্লাহ তাআলা বলবেন, যান এবং আপনার উম্মতদের মধ্যে ওই সকল ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণে ঈমান রয়েছে।
আল্লাহ।
তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বের করে আনবেন। এরপর আবার নবী পাক আল্লাহ তাআলার হামদ করবেন, প্রশংসা করবেন, আল্লাহ তাআলার সামনে সিজদায় অবনত হবেন। আমার আল্লাহ তাআলা বলবেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাথা উঠিয়ে নিন, বলুন, আপনার কথা শোনা হবে, চাইতে থাকুন, দান করা হবে, শাফাত করুন, কবুল করা হবে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, ইয়া রব্বি উম্মতি উম্মতি। তখন বলা হবে, যান যার অন্তরে সরিষার দানা চাইতেও কম ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আন।
আল্লাহ।
তাহলে দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ারাত কেমন, কমতে 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 যাদের একেবারে সামান্য পরিমাণে ঈমান রয়েছে তাদেরকে নবী পাক জান্নাতি
বানিয়ে।
এটাই হচ্ছে নবী পাকের ক্ষমতা।
মাশাআল্লাহ। আসলে লেখকদের কথা শুনে আমার এটাই মনে পড়ছে যে কিতাবে পড়েছিলাম যে আল্লাহ তাআলা যখন হাশরের ময়দান কায়েম হবে সেদিন কুদরতির রাগে আল্লাহ তাআলার সে আরশ এমন অবস্থা হয়ে যাবে যে আল্লাহ তাআলা আওয়াজ করে বলবেন, সেদিন বলবে, আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য, আজকের ক্ষমতা কার, এভাবে কুদরতির রাগ নিয়ে বলতে থাকবে। তখন আল্লাহ তাআলা আবারই বলবে, আজকের রাজত্ব, আমরা দুনিয়াতে যারা আজকে রাজত্ব নিয়ে হানাহানি, রাজত্ব নিয়ে আমরা ক্ষমতা নিয়ে আধিপত্য নিয়ে আমরা সার্বভৌমত্ব নিয়ে যারা অহংকার করছি তাদেরকে কালকে এরকম আল্লাহ তাআলা আহ্বান করে বলবে, আজকের রাজত্ব, আজকে সার্বভৌমত্ব, আজকে আধিপত্য, আজকে ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলার। তখনই আল্লাহ তাআলার কুদরতের রাগ যখন এত বিশালভাবে থাকবে তখনই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত যাবে, আর আমার রাসূলের যখন ব্যাপার আসবে তখন আমার আল্লাহ তাআলার ওই কুদরতের রাগ মুহূর্তের মধ্যে পানিতে পরিণত হয়ে যাবে। আর আমরা তো সিজদা দেওয়ার জন্য এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তো আল্লাহকে সিজদা দিয়েছেন, আমরাও সিজদা দিচ্ছি, কিন্তু সেদিন সিজদা দেওয়া থেকে আল্লাহ তাআলা মাথা উঠিয়ে নেবেন আমার রাসূলের। আপনি আজকে যা বলবেন তাই কি হয়ে যাবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম সেদিন মানে সবাই সিংহাসনে বসবে, আমার রসুল বসবে না, তা আমার রসুলকে বলবে আপনার সাথে যা, আমার আল্লাহ তাআলা রসুলকে বলবে আপনার সাথে যা ওয়াদা করা হয়েছে তা আপনার সাথে পালন করা হবে। প্রিয় ইসলামীরা, এটা তো হাশরের ময়দানে মেহশারের মধ্যে হয়ে যাবে, দেখবো আমরা ইনশাল্লাহ। দুনিয়াতেও কেমন শান শকত না, গাছ বলুন, তরুলতা বলুন, সবাই আমার রসুলকে কি পাহাড়ে দিকে যেত, পাথররা সালাম দিত না, তারপরে পশু পাখিরা গাছপালারা সালাম দিত। মেরাজের রজনীতে যে আমি উব্বাতু সাকারা যেটা ছিল ওইখানে আল্লাহ রাসূল ইসলাম দুই রাকাত একটা পাহাড় ছিল ওইখানে, একটা চটান পাথরের মতো পাহাড়ের গুহার মতো, ওইখানে আমার নবী করিম সাল্লাহ ইসলাম যখন ভোর আগে উঠবে দুই রাকাত নামাজ পড়ার সময় যে উপর উঠার সময় ওই পাহাড়ের একটা অংশে মাথা মোবারক লেগেছিল আর ওই পাহাড়টা নরম হয়ে ভিতর দিকে ঢুকে গিয়েছিলেন, কেমন আদব করেছেন। হ্যাঁ, আদবের কারণে ওই এখনও পর্যন্ত সেই নিশানাটা ওইখানে অবস্থিত আছে। যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা ওই মসজিদুল বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন তারা হয়তো এই দৃশ্যটি এখনও দেখেছেন, এখনও আমাদের অন্তর তাজা হয়ে যায় এই সকল দৃশ্য যেগুলো কোরআনে বর্ণিত আছে সেগুলো আমাদের সামনে এখনও প্রমাণ আছে। সুলেমান আলাইহিস সালামের যে পাথরগুলো এখনও সংরক্ষণ করা আছে, যে যারা যায় তাদের অন্তর আরও তাজা হয়ে যায়, যে আমাদের মাজহাব সত্য মাজহাব কোরআনে যেটা বর্ণিত আছে সেটা এখনও প্রমাণ দুনিয়ার মধ্যে বিদ্যমান রয়েছে। তোমাদের নিচে না দর্শক, এই দর্শকবৃন্দ, এটাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও শকত দুনিয়াতে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ আদায় করতে যাচ্ছিলেন, কিছু শিয়াল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূল সাল্লাম, আমরা সাহাবার ছাগলগুলোকে শিকার করতে চাই না, আমাদের খারাপ লাগে, তো আপনি বলে দেন আমরা কী করব। তো হয়তো আমাদের জন্য একটা ছাগলের ব্যবস্থা করে দিন, সেটাই আমরা কী করব, শিকার করব। তো সাহাবাদের থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, পরামর্শ নিলেন। তো সাহাবারা বললো, আপনি যেটা বলেন ইয়া রাসূলুল্লাহ। তো সারমর্ম হচ্ছে যে বলতো যে তোমাদের তকদির যেটা থাকবে সেটাই, আর এই সাহাবাদের পালে যে তকদির যেটা থাকবে সেটাই তোমরা স্বীকার করার চেষ্টা করো, আর তারা তা বাঁচাতে চেষ্টা করবে। আল্লাহ তালা যা রিজিকে রেখেছেন ফয়সালা করে দিয়েছেন। জিন সাপের বেশে এসে আমার রাসূল ইসলামকে বলে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, যে কানে কানে কী বলে গিয়েছেন। তো সাহাবারা জিজ্ঞেস করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ এটা কী সাপ? বলছে এটা সাপের বেশে জিন, এটা আমাকে বলে গিয়েছে যে মুসলমান যেন হাড্ডি এবং গোবরকে যেন এরা এটাকে স্ট্যান্ডার্ড ঢিলাকুলুক ব্যবহার না করে, কারণ এটা আল্লাহ তাআলা জিনদের জন্য কি করেছেন, হালাল করেছেন। তো সেজন্য আল্লাহ রাসূল ইসলামের বাদশাহী দুনিয়া তো সবাই আল্লাহ রাসূল ইসলামের দরবারে এসে ফরিয়াদ করতেন আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত যে আমার রসুলকে আমরা পেয়েছি, যেটা হচ্ছে সমগ্র জগতের মালিক ও মুক্তার। তো প্লিজ ইসলামীরা ইচ্ছা করে না, যাকে দুনিয়াতে দেখলে ও স্বপ্নে দেখলে স্বয়নে দেখলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, এমন মালিক ও মুক্তারকে কি দেখতে ইচ্ছা করে না? আসুন না আমরা তামান্না করি, এইভাবে আমল করি, রিয়াজত করি, ইবাদত করি, ইশকে রসুলের ভালোবাসা এমন বিপর হয়ে যায় যাতে আমাদেরকেও আমার রসুল দিদারের যে লাজ্জাত রয়েছে তাও যেন কি করেন, আমাদেরকে সেই সরব দান করেন। আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন। মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের ট্রান্সমিশনটি আলহামদুলিল্লাহ 10 দিনব্যাপী মাদানী চ্যানেলে সম্প্রচার করেছেন আলহামদুলিল্লাহ। এর পিছনে যারা কষ্ট করেছেন, যারা ক্যামেরাতে ছিলেন, যারা পিসিআরে ছিলেন, যারা এমসিআরে ছিলেন, সকলের আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল অগ্রণী ভূমিকা রয়েছে, খুব সুন্দরভাবে পরিপাটি করে আমাদেরকে ইলমে দিন শিকার ব্যবস্থা করে দিয়েছে। পাশাপাশি আপনারা যারা দর্শক শ্রোতা রয়েছেন আমাদেরকে সাপোর্টিং করে এসেছেন, আমাদেরকে সঙ্গ দিয়েছেন, আমাদের সাথে কল করে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিয়ে ইনশাল্লাহ আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। ইনশাল্লাহ নতুন কোন একটি প্রোগ্রাম নিয়ে আবারও উপস্থিত হবো আপনাদের মাঝে। মাদানী চ্যানেল দেখতে থাকুন, সবাই সুস্থ থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সব নবীশে থা সুলতানের রসূলের পিছনে সাল্লাল্লাহু।